বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 26 এপ্রিল, 13 বৈশাখ এবং ফার্সি 6 উর্দিবেহেশত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠানের সূচিবিন্যাস জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান। দৃষ্টিপাতে থাকবে জাকার্তায় মিয়ানমার বিষয়ক আসিয়ানের শীর্ষ বৈঠকে 5টি বিষয়ে সমঝোতা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং ভারত সরবরাহ করতে অস্বীকার করায় করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে চীনের কাছে বাংলাদেশের ধর্ণা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। বিদেশিরা এ অঞ্চলে থাকবে না, আমরাই থাকব, ইরাক সফরে গিয়ে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইহুদিবাদী ইসরায়েলকে সহজে ছেড়ে দেওয়া হবে না, ইরানি সেনাপ্রধান জেনারেল বাকেরির কড়া মন্তব্য। বাংলাদেশের টিকার স্বল্পতার কারণেই আজ থেকে করোনা টিকার প্রথম ডোজ বন্ধ রাখা হয়েছে। এবং ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের সব রেকর্ড ভঙ্গ, একদিনে আক্রান্ত 3,53,000। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তি ও ন্যায়ের পথে ফিরে আসবে বলে আশা করছি। তিনি আজ ইরাকের রাজধানী বাগদাদে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠকে একথা বলেন। জারিফ আরও বলেন, আমেরিকা যুক্তিপূর্ণ নীতির ভিত্তিতে পরমাণু সমঝোতায় ফিরবে বলে আশা করা যায়। আমেরিকা পরমাণু সমঝোতা বাস্তবায়ন করলে সত্যতা যাচাইয়ের পর তেহরানও পরমাণু প্রতিশ্রুতিতে ফিরবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরাক পৌঁছে সেদেশের আল খতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ইরাকি সরকার ও জাতির প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরায়েলের বোধ শক্তি জাগ্রত করে দেবে। মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি রোববার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনগুলো সম্প্রতি যে তৎপরতা দেখিয়েছে এবং সামনের দিনগুলোতে যা করবে তাতে ইসরায়েলের শুভবুদ্ধির উদয় হবে। জেনারেল বাকিরি বলেন, ইহুদিবাদীরা ধরে নিয়েছিল তারা স্থায়ীভাবে সিরিয়ার ভূমিতে হামলার পাশাপাশি বিভিন্ন স্থানে ও সাগরে নিজেদের কুকর্ম চালিয়ে যাবে এবং এর কোনো জবাব পাবে না। তিনি বলেন, গত কয়েকদিনে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনেও তাদের স্বার্থে যেসব আঘাত হানা হবে তাতে নিঃসন্দেহে তাদের বোধশক্তি জাগ্রত হবে। সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সবচেয়ে স্পর্শকাতর সামরিক পরমাণু স্থাপনা দিমোনার 30 কিলোমিটারের মধ্যে আঘাত হানার হামলার কয়েকদিন পর জেনারেল বাকরি এই বক্তব্য দিলেন। এছাড়া শনিবার গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ৪০টি রকেট নিক্ষেপ করে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর সামরিক শক্তির অধিকারী এবং তাদের যে ক্ষেপণাস্ত্র বাহিনী রয়েছে সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বাহিনী। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিস কমিটির শুনানিতে ইরানের সামরিক শক্তি সম্পর্কে এই স্বীকৃতি দিয়েছেন জেনারেল ম্যাকেনজি। তিনি আরও বলেছেন, ইরান ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে, যার অর্থ হচ্ছে কোরিয়া যুদ্ধের পর এই প্রথম আকাশ শক্তিতে আমেরিকা পূর্ণ কর্তৃত্ব হারিয়েছে। গত বছর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান, সেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি মার্কিন বাহিনী। এছাড়া ইরানের আকাশসীমায় আমেরিকার কোনো ড্রোন প্রবেশ করলেই তা ভূপাতিত কিংবা অক্ষত অবস্থায় নামিয়ে নিয়েছেন ইরানি সামরিক বিশেষজ্ঞরা। এরপর জেনারেল ম্যাকেনজি এই স্বীকৃতি দিলেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেছেন, ভিয়েনা বৈঠকে পাশ্চাত্য যদি সময় ক্ষেপণ করতে বা অন্য কোনো বিষয়কে এই আলোচনার অন্তর্ভুক্ত করতে চায় তাহলে সংলাপ থেকে বেরিয়ে আসবে তেহরান। তিনি রোববার তেহরানে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সতর্কবাণী উচ্চারণ করেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলতি মাসের গোড়ার দিকে পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা শুরু হয়েছে তাতে ইরানের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন আরাকচি। তিনি বলেন, এই মুহূর্তে সংলাপের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়, তবে আমরা আলোচনাকে দীর্ঘায়িত করার সুযোগ দেব না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলুজনা খামেনেই সম্প্রতি এক ভাষণে পাশ্চাত্যের সঙ্গে আলোচনাকে দীর্ঘায়িত না করার জন্য ইরানি আলোচক দলের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আলোচনা থেকে ফল আসুক বা না আসুক একে দীর্ঘায়িত করা যাবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনায় আরও 57 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 3,306 জন। এদিকে বাংলাদেশে টিকার স্বল্পতার কারণেই আজ থেকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়ার কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণে আরও 97 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 3,306 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 25,786 জনের। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 12.82%। এ পর্যন্ত দেশে মোট 7,48,628 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন 11,150 জন। এদিকে টিকার সরবরাহ স্বল্পতার কারণে আজ থেকে টিকাদান কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকবে সারা দেশে। প্রথম ডোজের কার্যক্রম বন্ধ করার কারণ উল্লেখ করা না হলেও সংশ্লিষ্ট মহল ধারণা করছেন, ভারত থেকে চুক্তি অনুযায়ী টিকা সরবরাহ না পাবার ফলে টিকা স্বল্পতার কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় স্বল্প, মাঝারি এবং দীর্ঘমেয়াদী জাতীয় পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ একটি রিট দায়ের করা হয়েছে। রিটে বলা হয়েছে, স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন ধারণের অধিকার প্রত্যেকটি মানুষের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। সবাইকে মরণঘাতী ভাইরাসের টিকা দেওয়া সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশের বিরোধী দল বিএনপি বলেছে, মাত্র একটি প্রতিষ্ঠানকে টিকা সংগ্রহের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ছিল আত্মঘাতী। একটি মাত্র উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করার সিদ্ধান্ত যে আত্মঘাতী হতে পারে সে বিষয়ে বিএনপি বরাবরই সতর্ক করে এসেছে। আজ দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার নিজে টিকা আমদানি না করে শুধু আর্থিক স্বার্থ হাসিলের জন্য দলীয় পছন্দমতো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে কেবল একটি মাত্র প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে তা সংগ্রহ করতে অগ্রিম মূল্য পরিশোধ করেছে। মির্জা ফখরুল বলেন, এখন ভারত সরকারের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের কারণে সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী টিকা পাঠাতে অপারগতা জানিয়েছে। বিএনপির মহাসচিবের ভাষ্য, সরকার এখন অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে টিকার জন্য, অথচ এক বছর আগেই বিএনপি এ বিষয়ে প্রস্তাব দিয়েছিল। সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে সমগ্র জাতিকে চরম স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় তৃণমূল জিতলে সারা ভারতবর্ষ নিঃশ্বাস ফেলে বাঁচবে, সারা ভারতবর্ষ নতুন করে অক্সিজেন পাবে। তিনি আজ শ্যামপুকুরে এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় তৃণমূল জিতলে সারা ভারতবর্ষ নিঃশ্বাস ফেলে বাঁচবে, সারা ভারতবর্ষ নতুন করে অক্সিজেন পাবে। রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ সোমবার শ্যামপুকুরে এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
সবাইকে বলবো, সব মানুষ জোট বেঁধে তৃণমূলকে ভোটটা দেবেন, তার কারণ এটা বাংলার মর্যাদা রক্ষার লড়াই, বাংলার সম্মান বাঁচানোর লড়াই, বাংলা মাকে রক্ষা করার লড়াই, আর বিজেপি প্রতিহিংসামূলক আচরণের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। সবাই তাকিয়ে আছে বাংলার দিকে, বাংলা কি করবে, বাংলা জিতলে সারা ভারতবর্ষ বিশ্বাস ফেলে বাঁচবে।
মমতা আজ নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে আরো বলেন,
নির্বাচন কমিশনকে আমরা রেসপেক্ট করি, কিন্তু আপনারা কি রেসপেক্ট এক্সপেক্ট করেন? যা করছেন আপনারা আজকে, যা করছেন বিজেপি হয়ে ওপেন খেলছেন, এবং আপনারা বিজেপির মুখপত্র, বিজেপির টিয়া, বিজেপির ময়না, বিজেপির আয়না হয়ে গেছে,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে নির্বাচন কমিশনের দুটো অফিসার বসে আছে পুলিশের দায়িত্ব নিয়ে, দুজনই অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এগুলো আমরা ছাড়ব না, আগামী দিনে কাগজপত্র সবাই রেডি করুন, আমি এটা নিয়ে মামলায় যাবই বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে একদিকে একদিনে 3,52,991 জন করোনা আক্রান্ত হয়েছেন, একই সময়ে 2,812 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একটানা পাঁচ দিন ভারতে দৈনিক 3,00,000-এরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় ভারতকে সহযোগিতা করতে তার দেশ প্রস্তুত রয়েছে। ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে লেখা এক চিঠিতে তিনি একথা বলেন। ইরানের স্বাস্থ্যমন্ত্রী চিঠিতে আরও লেখেন, বিশ্বের সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতা ছাড়া কোভিড-19 মহামারী মোকাবেলা করা সম্ভব নয়। ইরান করোনা মোকাবেলায় ভারতকে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতেও প্রস্তুত রয়েছে। আমেরিকাকে অবন্ধুসুলভ দেশগুলোর তালিকায় স্থান দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রোববার রাতে এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া নিজের বন্ধু নয় এমন দেশগুলোর তালিকা তৈরি করার কাজ শুরু করেছে এবং এই তালিকায় নিঃসন্দেহে আমেরিকার নাম থাকবে। তিনি জানান, যেসব দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হবে তারা তাদের কূটনৈতিক প্রতিনিধি দলগুলোতে রুশ নাগরিকদের কাজে লাগাতে পারবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই তালিকা তৈরি করার কাজ শুরু হয়েছে বলে জানান জাখারোভা। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মারিব প্রদেশ মুক্ত করার লড়াইয়ে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সেনারা। কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদেশ হচ্ছে মারিব এবং পলাতক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদির অনুগত সর্বশেষ শক্ত ঘাঁটি। শহরটিকে হুতি সমর্থিত যোদ্ধারা পরিপূর্ণভাবে মুক্ত করার চেষ্টা করছে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী মারিব শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি পৌঁছে যায় এবং উত্তর পশ্চিমে কাসারা যুদ্ধক্ষেত্রের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। এছাড়া সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলা সত্ত্বেও পশ্চিমাঞ্চলে তারা অগ্রগতি লাভ করে। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন বলেছেন, আমেরিকা খুব শিগগিরই আমাদের জবাব পাবে, তবে এজন্য তুরস্ক কয়েক মাস পর্যন্ত সময় নিতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। উসমানীয় আমলে তুরস্ক আর্মেনীয়দের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করে কলিন বলেন, মার্কিন প্রেসিডেন্টের এমন অবস্থান খুবই লজ্জাজনক। এরদোগানের মুখপাত্র আরও বলেন, উপযুক্ত সময় ও স্থানে তুরস্ক অবশ্যই মার্কিন সিদ্ধান্তের জবাব দেবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নিজেদের বন্দুকের ট্রিগারে আঙ্গুল রাখার জন্য গাজাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংগঠনটি প্রতিরোধ যোদ্ধাদেরকে তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখার কথাও বলেছে। অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী ও ফিলিস্তিনি জনগণের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সহিংস সংঘর্ষ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই আহ্বান জানালো হামাস। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফ্যাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানভুক্ত দেশগুলোর নেতারা মিয়ানমারের সংকট অবসানের আহ্বান জানানোর মধ্য দিয়ে তাদের সম্মেলন শেষ করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানভুক্ত দেশগুলোর নেতারা মিয়ানমারের সংকট অবসানের আহ্বান জানানোর মধ্য দিয়ে তাদের সম্মেলন শেষ করেছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলনে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকট অবসানের জন্য 5টি সমঝোতা হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, জাকার্তায় আসিয়ানের শীর্ষ সম্মেলন কয়েকটি দিক থেকে তাৎপর্যপূর্ণ। প্রথমত, মিয়ানমারে চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বলা যায়, দক্ষিণ পূর্ব এশিয়ার দরিদ্র এ দেশটির রাজনৈতিক সংকট ও চলমান সহিংসতা কমিয়ে আনার জন্য এটাই প্রথম আন্তর্জাতিক প্রচেষ্টা। দ্বিতীয়ত, জাকার্তা সম্মেলনে মিয়ানমার সেনাবাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর জেনারেল মিন অং লাইং এর এটাই প্রথম বিদেশ সফর, যিনি ছিলেন সামরিক অভ্যুত্থানের মূল নায়ক। তৃতীয় বিষয়টি হচ্ছে, আসিয়ানের নেতারা মিয়ানমারের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে সেদেশের সংকট অবসানের বিষয়ে 5টি সমঝোতা পৌঁছেছেন। সামরিক সরকারের সঙ্গে বিরোধীদের সংলাপ শুরু, সহিংসতার অবসান, বাইরের ত্রাণ সরবরাহে সহযোগিতা করা, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং আসিয়ানে মিয়ানমার সংকট বিষয়ক বিশেষ প্রতিনিধি নির্ধারণ করার বিষয়ে সমঝোতা হয়েছে। চতুর্থ বিষয়টি হচ্ছে, মিয়ানমারের সেনাবাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত ফেব্রুয়ারিতে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা NLD-কে ক্ষমতাচ্যুত করে। অভ্যুত্থানের পরপরই সেনাবাহিনী দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে এবং NLD-র বহু নেতা ও তাদের সমর্থক সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করে। স্বাভাবিকভাবেই দেশব্যাপী সরকারি বিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। যাই হোক, আসিয়ান সম্মেলনে এমন সময় মিয়ানমারের বিষয়ে 5টি সমঝোতা হয়েছে যখন সামরিক অভ্যুত্থানের পর ওই দেশটিতে ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার জন্য মিয়ানমারের সামরিক শাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ অবস্থায় জাকার্তা সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত রাজনৈতিক উপায়ে মিয়ানমার সংকটের অবসান ঘটাতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ভারতে উৎপাদিত করোনা ভ্যাকসিন কেনার জন্য চুক্তি করে অগ্রিম মূল্য পরিশোধ করেও সময়মতো সরবরাহ না পেয়ে সংকটে পড়েছে বাংলাদেশ। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের বিস্তারিত প্রতিবেদন।
ভারতে উৎপাদিত করোনা ভ্যাকসিন কেনার জন্য চুক্তি করে অগ্রিম মূল্য পরিশোধ করেও সময়মতো সরবরাহ না পেয়ে সংকটে পড়েছে বাংলাদেশ। ইতিমধ্যে দেশে 57 লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, 19 লাখকে দেয়া হয়েছে দ্বিতীয় ডোজ। এখন টিকার যে মজুদ আছে তা 15 দিনের মধ্যে ফুরিয়ে যেতে পারে। এর ফলে দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করাই চ্যালেঞ্জ হয়ে পড়েছে। এরপর বাকিদের জন্য নতুন ডোজ দেবার বিষয়টিও সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় জরুরি সংকট মোকাবেলায় অন্তত 5-10 লাখ টিকা সংগ্রহের জন্য মরিয়া হয়ে উঠেছে সরকার। টিকা কেনার আগ্রহ জানিয়ে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত শনিবার ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত লি জিং মিংকে পত্র পাঠিয়েছেন। পত্রে দুই দেশের টিকার ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরই মূলত সরকার চীন থেকে টিকা পাওয়ার চেষ্টা শুরু করল। এর আগে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ এশিয়ার টিকার জরুরি মজুদ করতে চীনের উদ্যোগে গঠিত একটি ফোরামে যোগ দেবার সম্মতির কথা জানায়। এ প্রসঙ্গে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডাক্তার ফয়জুল হাকিম রেডিও তেহরানকে বলেন, করোনা সংক্রমণের শুরু থেকেই সরকার একে গুরুত্ব দেয়নি, পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেনি। সরকার জনগণকে সম্পৃক্ত করে, তাদের উদ্বুদ্ধ করে করোনা মোকাবেলার কৌশল না নিয়ে বরং গত এক বছর ধরে ব্যস্ত ছিল তাদের দলীয় রাজনৈতিক কর্মসূচি নিয়ে। তারা করোনা সংকটকে কেন্দ্র করে বিশেষ করে মাস্ক, পিপিই, টেস্ট, ত্রাণ বিতরণ এবং ভ্যাকসিন কেনা নিয়ে দুর্নীতিতে যুক্ত হয়ে নির্লজ্জ লুটপাটে নিয়োজিত থেকেছে। ডাক্তার ফয়জুল হাকিম আরো বলেন,
দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ করোনা বিস্তারকে প্রতিরোধ করার জন্য এখানে চীন উৎপাদন করা দরকার, দেশে বাইরে থেকে যোগাযোগ করে ভ্যাকসিন আমদানি করার ক্ষেত্রে যে ধরনের কৌশল নেওয়া দরকার ছিল, আমরা দেখেছি এখানে ভ্যাকসিন নিয়ে যে ডিপ্লোমেসি হয়েছে, কূটনীতি, সেই ফাঁদে সরকার কিন্তু পান।
উল্লেখ্য, চীন গত বছরের সেপ্টেম্বরেই তাদের দেশে উৎপাদিত দুরকম টিকা পরীক্ষার জন্য বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল এবং 5,00,000 ডোজ উপহার হিসাবে দিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ চীনের সে প্রস্তাবে সাড়া না দিয়ে ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা কেনার জন্য চুক্তিবদ্ধ হয়। ওদিকে করোনা সংক্রমণের বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী ভারত এখন নিজেদের চাহিদা সামাল দিতে গিয়ে তাদের দেশে উৎপাদিত টিকা বিদেশে রপ্তানি বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, এর সঙ্গে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিদেশিরা এই অঞ্চলে থাকবে না, আমরাই থাকব, ইরাক সফরে গিয়ে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইহুদিবাদী ইসরায়েলকে সহজে ছেড়ে দেওয়া হবে না, ইরানি সেনাপ্রধান জেনারেল বাকেরির কড়া মন্তব্য। বাংলাদেশের টিকার স্বল্পতার কারণে আজ থেকে করোনা টিকার প্রথম ডোজ বন্ধ রাখা হয়েছে এবং ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের সব রেকর্ড ভঙ্গ, একদিনে আক্রান্ত 3,53,000। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।